الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه وقال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال رسول الله صلى الله عليه وسلم شبه درود شریف پڑھیں ایک بار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মহান এক ব্যক্তির তত্ত্বাবধানে থেকে হজের প্রশিক্ষণ গ্রহণ করার তৌফিক দান করেছেন। আমাদের হজরতওয়ালা তিনি আমার উস্তাদে মোহতারাম, ফতুয়া বিভাগে আমরা ওনার কাছে পড়েছি এবং হাতে কলমে ওনার কাছ থেকে আমরা ফতুয়া লেখা শিখেছি। আল্লাহ তাআলা যেভাবে এলেমের উচ্চ মর্যাদা ওনাকে দান করেছেন, ঠিক তেমনিভাবে দেশের বড় বড় বুজুর্গানে কেরামের নেক দৃষ্টিও আল্লাহ তাআলা ওনাকে ভরপুর নসিব করেছেন। হজ এমন একটি ইবাদত যেটা মানুষের উপরে জীবনে একবারই ফরজ হয় এবং এই ইবাদতটি শ্রম সাধ্য এবং এতে অনেক বেশি অর্থ খরচ হয়। অন্য সকল ইবাদতের তুলনায় এই ইবাদতের প্রশিক্ষণ গ্রহণ করা এটা অনেক বেশি জরুরি। হজের প্রশিক্ষণ সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেম ওলামারা দিয়ে থাকেন, সরকারিভাবেও বিভিন্ন বড় বড় রুম হল ভাড়া করে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জায়গায় প্রশিক্ষণ করার জন্য, প্রশিক্ষণে আসার জন্য তৌফিক দান করেছেন যে সারা দেশের মধ্যে এর নজির, এর দ্বিতীয় এ ধরনের আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র পাওয়া এটা মুশকিল। এটা আমি এজন্য বলতেছি যে আল্লাহ তাআলা 2014-15 এবং 2017 সালে আমাকে হজে যাওয়ার তৌফিক দান করেছেন। 3 বছর আমি হজে গিয়েছিলাম সরকারি হাজি যারা থাকেন তাদের সরকারি গাইড হিসেবে। তো গাইড হিসেবে যাওয়ার ফলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকারের ট্রেনিং হাজিদেরকে দেওয়া হয়, এর পাশাপাশি গাইডদেরকেও দেওয়া হয়। গাইডরা হাজি সাহেবদেরকে কীভাবে পরিচালনা করবেন, এ সম্পর্কিত একাধিক ট্রেনিং সরকারি ব্যক্তিত্ব বড় বড় ব্যক্তিত্বের মাধ্যমে, দেশের বড় বড় আলেম ওলামায়ে কেরামের মাধ্যমে, এমনকি সৌদিতে যাওয়ার পরে মক্কায় মদিনায় ওইখানের বড় বড় শেখদের মাধ্যমে আমাদের গাইডদেরকে সরকারিভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। তো দেশের বিভিন্ন স্থানে ট্রেনিং গ্রহণ করার, সরকারিভাবে বাহিরে ওইখানেও ট্রেনিং গ্রহণ করার আমার তৌফিক হয়েছে। 2014 সালে যখন আমি প্রথমে হজে যাই, তো হজরতের এখানে ট্রেনিং গ্রহণ করে যাওয়ার আমার তৌফিক হয়নি। 45 জন হাজি আমার তত্ত্বাবধানে ছিল, দায়িত্বে ছিল, তাদেরকে নিয়ে আমি হজ করিয়ে যখন দেশে আসলাম, শুনলাম যে হজরতের এখানে হজের ট্রেনিং দেওয়া হয়। তো পরের বছর ট্রেনিং গ্রহণ করার জন্য আমি সময় তারিখ জেনে এখানে আসলাম, ট্রেনিং গ্রহণ করলাম। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিটা মুহূর্ত ট্রেনিংয়ের মধ্যে আমি ছিলাম। তো আমি দেখলাম ওই ট্রেনিং গ্রহণ করার পরে, এই প্রশিক্ষণ গ্রহণ করার পরে, যে আমার আগের বছরের যে হজটা আমি পালন করেছি, আমি একজন আলেম হওয়া সত্ত্বেও হজরতের কাছে হাতে কলমে আমি প্রশিক্ষণ গ্রহণ করেছি, এবং ওই বছরে হজে যাওয়ার সময় 14-তে আমার কাছে হজরতের এই বইটিও ছিল, দেশে এবং সৌদিতে বিভিন্ন শায়েখদের কাছ থেকে ট্রেনিং গ্রহণ করেছি, এবং আরও উন্নত ট্রেনিং প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে হাতে কলমে সবগুলো শিখিয়ে দেওয়া হয়েছে। এমনকি ওইখানে পৌঁছার পরে হজের আগে সরকারিভাবে আমাদেরকে গাইডদেরকে গাড়িতে করে মিনা, মুজদালেফা, আরাফা সবগুলা একাধিকবার আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ওইখানে হাতে কলমে দেখানো হয়েছে কোন রাস্তা দিয়ে আমরা হাজিদেরকে নিয়ে যাব, কোন রাস্তা দিয়ে আসব, কোন কোন রাস্তা বন্ধ থাকবে, এগুলা সব আমাদেরকে হজের আগেই হাতে কলমে একদম শিখিয়ে দেওয়া হয়েছে আপন আপন জায়গায় গিয়ে। এভাবে হাতে কলমে ট্রেনিং শেখানো, এটা সরকারি গাইড ছাড়া অন্য যারা হয় গাইড হিসেবে বা মুআল্লিম হিসেবে সবার পক্ষে সম্ভব হয় না। ওইখানে সবাইকে যাইতেও দেয় না, হজের আগে ঢুকতেও দেয় না, আমাদেরকে এভাবে শেখানো হয়েছে। কিন্তু এখানে ট্রেনিং আর প্রশিক্ষণ গ্রহণ করার পরে আমি দেখলাম যে আমার আগের হজের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি, এবং হজের যেই প্রাণ, হজের যেই রূহ, এটা অনুধাবন করা, হজের প্রত্যেকটা কাজের আলাদা একটা রূহ থাকে, প্রাণ থাকে, ওই অনুভূতি আমার ছিল না, এ থেকে আমি বঞ্চিত হয়েছি। 2015 সালে যখন এখান থেকে ট্রেনিং গ্রহণ করে গেলাম, 14 সনের হজ আর 15 সনের হজ, এই 2 হজের মাঝখানে আমি আসমান আর জমিনের মাঝে যে পরিমাণে পার্থক্য, এই পরিমাণে পার্থক্য অনুভব করলাম। এই অনুভব শুধু অনুভূতি শুধু আমার না, বরং যে 45 জন হাজির দায়িত্বে আমি ছিলাম প্রত্যেকেই এটা সবাই এই অনুভূতি ছিল, এবং সবাই বলেছেন ওই বছর আমরা প্রায় 1500 থেকে 1600 হাজি ছিলাম সরকারি, প্রত্যেক 45 জনের জন্য একজন করে গাইড ছিল। আমার হাজিরা সবাই বলেছেন যে আমাদের এই 45 জন, আমাদের এই গ্রুপের হজটা যেভাবে হয়েছে, অন্য কোনো সরকারি গ্রুপের গাইডদের হজটা ওইভাবে হয়নি, এবং আমি মনে করি এটা একমাত্র এই হজরতওয়ালার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার বরকত। এখান থেকে এমন কিছু শিখার বিষয় আছে যে বিষয়গুলি অন্য কোথাও আলোচনা হয় না। আর হজরতওয়ালা হজের মাসাইলের উপরে যে বই লিখেছেন, হজের মাসাইলের উপরে আমাদের বাংলাতে অনেক বই লেখা হয়েছে, প্রায় সবগুলা বই আমার সংগ্রহে ছিল, এখনও আছে, এবং বারবার ওই বইগুলো আমার পড়া হয়েছে। শুধু পড়া না, প্রত্যেকটা বইয়ের যেটা আকর্ষণীয় জায়গা ওইগুলা ওইখানে হাইলাইট করা আছে, কিন্তু হজরতের এই বই এটার তুলনাহীন, এটার কোনো তুলনা হয় না। তো আমাদের বড় সৌভাগ্য হলো এই বই আমরা লাভ করেছি, এর থেকে বড় সৌভাগ্য হলো যিনি এই বই লিখেছেন তার তত্ত্বাবধানে থেকে, ওনার উপস্থিতিতে, ওনার কাছ থেকে বই সামনে রেখে আমরা হজের প্রশিক্ষণ গ্রহণ করতে পারতেছি। কোনো কিতাব নিজের হাতে থাকা, ওই কিতাব দেখা, ওই কিতাবের লেখকের সোহবত আর সংস্পর্শে থাকার বিধান একই। এর পাশাপাশি যদি হাকিকিভাবে বাস্তবে কিতাবের লেখকের সংস্পর্শ পাওয়া যায়, ওনার তত্ত্বাবধানে থেকে ওই কিতাব থেকে প্রশিক্ষণ গ্রহণ করা যায়, এটা যে কত বড় সৌভাগ্য এটা বলে শেষ করা যাবে না। তো অনেক হাজি সাহেবকে দেখা যায় হজের সফরে, ওনারা হজের মাসলা মাসাইলের উপরে কিতাবের এক ব্যাগ সাথে করে নিয়ে যান। তন্মধ্যে একাধিক ব্যক্তির লিখিত কিতাব থাকে, হজের মাসলা মাসাইলের উপরে বই লিখেছেন, আলেম উলামারাও লিখেছেন, বড় বড় মুফতিরাও লিখেছেন, এর পাশাপাশি বড় বড় ইংরেজি শিক্ষিত যারা আর্মি অফিসার, পুলিশের অফিসার, ডাক্তার ইঞ্জিনিয়ার ওনাদেরও বিভিন্ন ধরনের হজের উপরে লিখিত কিতাব আছে। আমার পরামর্শ হলো আপনাদের কাছে হজরতের যে কিতাবটা আছে এই একটি কিতাবেই হজের মাসাইলের উপরে যথেষ্ট। এর পাশাপাশি যদি আপনারা হজের মাসাইলের উপরে আরও একাধিক কিতাব রাখেন তাহলে আপনারা পেরেশানির মধ্যে পড়ে যাবেন। হজের মাসাইলের উপরে যতগুলি মাসালা এখানে লেখা হয়েছে প্রত্যেকটা মাসালা সর্বোচ্চ বাংলাদেশের ফতোয়া বিভাগ মারকাজুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকা হুজুর ওইখানে থাকাকালীন ওইখানের মুফতি সাহেবদের তত্ত্বাবধানে এই কিতাব হজরতওয়ালা লিখেছেন, প্রত্যেকটা মাসালা গ্রহণযোগ্য। অন্যান্য কিতাবের মধ্যে অনেক মাসালা এমন আছে যেগুলা দেখবেন এই কিতাবের মাসালার সাথে পরস্পর বিরোধ হয়। আমার পরামর্শ হলো যদি এ ধরনের কোনো মাসালা আপনাদের সামনে আসে যে এই কিতাবে লেখা হয়েছে এক রকম আর অন্য কিতাবের মধ্যে লেখা হয়েছে আরেক রকম, তাহলে এই কিতাবের মাসালাকে আপনারা অগ্রাধিকার দিবেন। একজন আলেম হিসাবে, ফতোয়া বিভাগের সাথে কর্মরত হিসাবে আমি আপনাদেরকে এই পরামর্শ দিচ্ছি দায়িত্ব নিয়ে। প্রথমত, মাসালের উপরে অন্য কোনো কিতাব রাখার প্রয়োজন নাই, এ একটি কিতাবে যথেষ্ট। যদি আগে পড়ে থাকেন বা রাখেন আর এই কিতাবের সাথে সংঘর্ষ হয় কোনো মাসালার, তাহলে এই কিতাবের মাসালা বেশি নির্ভরযোগ্য, এটা বেশি প্রামাণিক, এই কিতাবের মাসালাকে অগ্রাধিকার দেওয়া হবে। আর দ্বিতীয় যে বিষয়টা বলেছি, হজের ফজিলতের উপরে যদি আমরা কোনো কিতাব সাথে রাখতে চাই তাহলে ফাজাইলে হজ শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাই ওইটা আমরা সংগ্রহে রাখতে পারি। ওইটার মধ্যে মাসলা মাসাইল নাই, ওইটার মধ্যে হলো হজের কোন আমলের কি ফজিলত এগুলা বিস্তারিত আকারে ওইখানে লেখা আছে। আরেকটি কিতাব আমাদের হজরতওয়ালা হজর সফরে রাখার পরামর্শ দেন, ওইটি হলো মুনাজাতে মকবুল, হজর সফরে দোয়া কবুল হওয়ার সফর। ওই সফরের মধ্যে নিজের জীবনের যত চাওয়া আছে আল্লাহ তাআলার কাছে সকল চাওয়াগুলা চেয়ে আদায় করে নেওয়ার সফর। আমি হজরতওয়ালার কাছ থেকে প্রথমে শুনেছি এই কথাটি। হজরতওয়ালা বলেছেন যে হজর সফরে যাওয়ার আগে মানুষে তার স্ত্রীর কাছ থেকে লিস্টি নেয়, মেয়ের কাছ থেকে লিস্টি নেয়, আপনজনদের কাছ থেকে লিস্টি নেয়, কার জন্য কি লাগবে ওইটা মার্কেট করে কিনে আনার জন্য। আমার এখনও কানে বাজে, হজরত 2015 সালে আমাদেরকে বলছিলেন যারা আমরা ট্রেনিংয়ে ছিলাম, প্রশিক্ষণে ছিলাম, যে হজর সফর এই সকল লিস্টি নেওয়ার সফর না, এই সফর হলো যে আমার জীবনে আল্লাহ তাআলার কাছে কি কি চাওয়ার আছে ওইটার একটা লিস্টি আমি করে নিব। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করব যে তোমার জন্য আমি আল্লাহর কাছে কি চেয়ে আমি আদায় করতে পারি, আমার এই দোয়া কবুলের এই সফরের মধ্যে ওই লিস্টটি আমাকে দাও। মেয়েকে জিজ্ঞাসা করব যে মা তোমার জন্য আল্লাহর কাছে কি কি চেয়ে আমি আদায় করে নিব, এই লিস্টটি দাও। নিজের আপনজনদের জিন্দগির যত প্রয়োজন আছে যেগুলো আমাদের খেয়ালে থাকে না, খেয়াল করে 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 ওই সকল প্রয়োজনগুলোর লিস্টটি করে নেওয়া, দোয়া কবুল হওয়ার স্থানগুলাতে ওই লিস্টির কথা খেয়াল করে লিস্টি দেখে দেখে আল্লাহর কাছে ওই প্রয়োজনগুলা চেয়ে নেওয়া, এটা একদম পরীক্ষিত। এই সফরে আমি হজরতের কাছ থেকে শোনার পরে আমি লিস্টি করে নিলাম আর যতগুলো দোয়া আমি করে এসেছি প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। কোনো দোয়া তো সাথে সাথে উপস্থিত কবুল করেছেন, আর কোনো দোয়া এমন হয়েছে যে হজর সফর থেকে আসার পরে সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহের ভিতরে দোয়া কবুলের যে আসর আর প্রভাব আমি সামনে দেখতে পাইছি। তো এটা হলো আমাদের করণীয়। আরও ওলামায়ে কেরামরা আছেন, ওনারা আলোচনা পেশ করবেন, তো যেটা বলছিলাম যে মুনাজাতে মাকবুল ওইটা আমরা সাথে রাখব। মুনাজাতে মাকবুলের মধ্যে কোরআনে হাদিসে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন আম্বিয়ায়ে কেরামরা আল্লাহ তাআলার কাছে যা কিছু চেয়েছেন সব দোয়াগুলা ওইখানে একসাথে সংকলিত রূপে আছে। আমাদের অনেক প্রয়োজন আছে এমন যেটাতে আমার প্রয়োজন এটা আমি নিজেই জানি না। যদি হজের সফরের মধ্যে মুনাজাতে মাকবুলটা আমার বারবার পড়া হয়, ওইটা আরবিতেও আছে আবার বাংলায় অনুবাদ করা আছে দোয়ার মতো করে, তাহলে আমাদের নবীসহ সকল নবী রসুলদের আল্লাহ তাআলার কাছে চাওয়া দোয়াগুলি এগুলো আল্লাহর কাছে আমারও চাওয়া হয়ে গেল এবং আমার নিজের জীবনের সকল প্রয়োজনীয় জিনিসগুলা যেগুলো দিয়ে আমার প্রয়োজন আমি নিজেও বুঝতে পারি নাই, অনুধাবন করতে পারি নাই, মুনাজাতে মাকবুলের ওই দোয়াগুলি বাংলায় পড়লে আমি বুঝতে পারবো যে আমার কী কী আরও প্রয়োজন আছে আল্লাহর কাছে চাওয়ার, যেটা নবী দিয়ে আমাকে শিখিয়ে গিয়েছেন ওইগুলা বারবার চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মকবুল হজ করার তৌফিক দান করুন, সবার হজকে আল্লাহ তাআলা সহজ করে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة على العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله رب العالمين অনেক বড় মেহেরবানি এবং সৌভাগ্য আমাদের প্রতি, বিশেষ করে দুয়ুফুর রহমান যারা আল্লাহ পাকের মেহমান হতে যাচ্ছেন অল্প দিনের মধ্যেই আল্লাহর ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য পাচ্ছেন, তাদের প্রতি আল্লাহ পাকের যে কি মেহরবানি এবং অনুগ্রহ সেটা কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই সৌভাগ্য আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই ওনার বিখ্যাত কিতাব হজ সম্পর্কিত ঘরসে বাইতুল্লাহ তক, বাংলায় এই বইটা বাইতুল্লার পথে নামে ছেপেছে, মাকতাবুল আরশাব থেকে এই বইটা ছেপেছে। ওদের অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন, সফরনামা দুই একটা হজের সফরনামা পড়া উত্তম যদি পড়া যায় সময় হাতে থাকে, তার মধ্যে সংক্ষেপে এবং ছোট কলেবরে এই বইটা পড়া যেতে পারে, বাইতুল্লার পথে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ লেখা মাকতাবুল আরশাব থেকে ছাপা। এই বইয়ের প্রথম যে লাইনটা উনি লিখেছেন একটা লাইন এমন যেটা পড়ার পরে আর সামনে আগানো যায় না কিছুক্ষণ, ওই লাইনের মধ্যে তিনি লিখেছেন আল্লাহর লাখো নেক এবং মাকবুল বান্দা যেই দিনের তামান্না নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহর লাখো নেক এবং মাকবুল বান্দা যেই দিনের আকাঙ্ক্ষা নিয়ে কবরে চলে গেছেন এবং আল্লাহর হাজারো ওলি বুজুর্গ যেই স্বপ্ন এবং যেই দিনের তামান্না এবং আকাঙ্ক্ষা জীবনভর লালন করছেন, কখনো সফলতাও দেখতে পাননি। আজ তিনি নিজেকে খেতাব করে বলছেন যে আল্লাহর একজন বড় পাপিতাপি গুনাহগার জালেম, নিদারুণ জালেমের সৌভাগ্যে ওই দিনটি আসছে। অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন যে এটা এমন সৌভাগ্য, এত বড় সৌভাগ্য, পৃথিবীর বহু অনেক বান্দা, আল্লাহর অনেক প্রিয় বান্দা, আমার চেয়েও অনেক বড় প্রিয় বান্দা, লাখো লাখো বান্দা যারা জীবনভর এই দিনটাকে আল্লাহর ঘরে যাওয়ার সফরের এবং বাইতুল্লাহর জিয়ারতের তামান্না নিয়ে কবরে চলে গেছেন, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। অথচ তারা আমার চেয়েও অনেক বড় বড় আল্লাহর প্রিয় বান্দা, নেক বান্দা, মকবুল বান্দা। এমনকি কোনো কোনো বান্দা জীবনভর স্বপ্ন দেখেছেন, চোখের পানি পর্যন্ত ঝরিয়েছেন, কিন্তু এই ঘর দেখার সৌভাগ্য তাদের হয়নি। এমন এক বিরল সৌভাগ্য আমার মতো একজন সাধারণ মানুষকে তিনি তাকে খেতাব করে বলছেন, আল্লাহ দিচ্ছেন, এটা কত বড় সৌভাগ্য এবং অনুগ্রহ এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য আল্লাহর ঘরের প্রতিটি মেহমানের অন্তরে সার্বক্ষণিক এই কথাটা মনে রাখা জরুরি, সার্বক্ষণিক। আমরা যেই কয়দিন আল্লাহর ঘরে সফরে থাকব, ঘর থেকে যেদিন বের হব, সেদিন থেকে শুরু করে বা এখন থেকে, যে আমি এমন এক সৌভাগ্যের অধিকারী হতে যাচ্ছি যেটা লাখো মাকবুল বান্দা আল্লাহর ওলিরা পর্যন্ত তাদের তামান্না ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৌভাগ্যে আল্লাহর হেকমত নসিব করেননি, সেটা আমি পাচ্ছি। আমরা যখন ওখানে যাব, প্রতিনিয়ত আমার অন্তরে এই কথাটাই আমি স্মরণ রাখব। হযরতুল্লাহ কালকে এখানে অনেক বলেছেন, আরও আপনারা শুনবেন, ব্যবস্থাপনাগত শেকায়েত এত বেশি থাকে, ব্যবস্থাপনাগত অভিযোগ, অপ্রাপ্তির এত বেশি আলোচনা সেখানে থাকে যে আসল রুটাই হারিয়ে যায়। আমাদের মনে রাখতে হবে যে এই সৌভাগ্যের অধিকারী হওয়ার মতো যোগ্যতা আমার নেই। এই চোখ বাইতুল্লাহ দেখবে, যে চোখে আমি আল্লাহর কত নিষিদ্ধ বিষয় করেছি, আজকে এই চোখ, এই সাদামাটা চোখ আজকে আল্লাহর এই তাজাল্লিয়ের ভরা বাইতুল্লাহ, বাইতুল্লাহর যে কালো গিলাপ, এটা তো সাধারণ কিছু নয়, এটা তো আল্লাহর মহাব্বতের এক নজরানা, বহিঃপ্রকাশ। এই পৃথিবীতে তো মানুষ আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহর মহাব্বতের এক বহিঃপ্রকাশ সে দেখতে পাচ্ছে। আল্লাহ এমন মহান সত্তা যে তার কাছে যাওয়া যায় না, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, চুম্বন করা যায় না, কিন্তু আল্লাহ পাক তার সেই কুদরতি এক ঘর আমাকে দিয়েছেন ভালোবাসা প্রকাশের, যে ঘরের চতুর্পাশে আমি প্রদক্ষিণ করব, তওয়াফ করব, দেখব, চুমু দিব, ধরতে পারব, সেটা মহব্বতের এক বড় বড়ই এক নেয়ামত। আমরা তো আল্লাহকে ভালোবাসা প্রকাশ করার সুযোগ পাই না, সুযোগ নেই দুনিয়াতে, কীভাবে করব? এটা একটা মহব্বত প্রকাশের একটা মাধ্যম। আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু জাল জিদারে ওয়া জাল জিদার ওমা হুব্বুদ দিয়ারে শাগাফ না কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ার। একটা আরব পংক্তির মাধ্যমে ভালোবাসা প্রকাশের, আল্লাহর মহব্বত প্রকাশের বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়, যে যাকে ভালোবাসি তাকে তো দেখি না, কিন্তু তার অবস্থানের চতুর্পাশে আমি ঘুরি। এ দেয়ালের কোনো ভালোবাসা আমাকে পাগল করে নেই, আমাকে তো পাগল করেছে দেয়ালের ভিতরে যে থাকে, এই ঘর যার, এই ঘরের সম্পর্ক নাম কার দিকে? আল্লাহর ঘর। এই জন্য ভাই যতক্ষণ থাকব শুধু এই কথাটাই ভাববো যে আমি এখানে আসার উপযুক্ত নই, আমার চেয়ে বহু যোগ্য মানুষ, আল্লাহর বহু প্রিয় মানুষ, তারা এখানে আসেনি বা আসতে পারেনি, কিন্তু আল্লাহ আপন মেয়ের মানে আমাকে নিয়ে এসেছেন। এক অনুভূতি যদি আমার থাকে তাহলে দিল থেকে কোনো অভিযোগ থাকবে না, শুক্রেই আসতে থাকবে, দেখবেন যে আপনার চিন্তা চেতনাই পাল্টে যাবে। এর পাশাপাশি দ্বিতীয় আর একটা কথা আমরা রাখব, কিছুদিন আগে আমার ওই উমরা সফরের তৌফিক হয়েছে রমজানে, তখন বাংলাদেশের একজন বড় আলেম উনি আমাকে একজনকে নসিহত করছিলেন অন্য ভাষায়, কাছাকাছি ভাষায়, আমার দিলে খুব লেগে গেছে। তিনি বললেন যে এই যে আমরা এখানে থাকছি, এই মহল্লা বা আশা, এটা তো আমাদের আমরা আসার মতো জায়গা এটা না, আমাদের মতো মানুষের জায়গা না, এটা তো সাহাবাই কেরামের জায়গা। সুবহানাল্লাহ বেহামদি, আমি যে গলিতে হাঁটি এটা সাহাবিদের গলি, আমি যে গলিতে চলি এটা নবীজির গলি, আমি যে আশপাশে চলি এটা সাহাবাই কেরামের এলাকা। আমাদের মতো এত গুণাগার, এত সাধারণ মানুষের সেখানে, এত সাধারণ মুসলমানের সেখানে থাকা বা যাওয়ার কোনো অধিকার আমরা রাখি না। কোথায় সাহাবাই কেরাম, কোথায় আমরা, কত পার্থক্য। সুতরাং ওই সাহাবাই কেরামের এলাকায় নবীজির শহর, নবীজির যেখানে বিচরণ করেছেন সেই এলাকাগুলোতে আমি থাকছি। সুতরাং এই কথা বোঝা উচিত, মানা উচিত, জানা উচিত যে হাজারো অযোগ্যতা সত্ত্বেও আল্লাহ এই সৌভাগ্য আমাকে দান করেছেন। সুতরাং আমার প্রতিটি মুহূর্ত কীভাবে কাজে লাগাতে পারে সে ফিকির করা উচিত। তৃতীয় বিষয় হল, সেখানে যাওয়ার পরে বিভিন্নভাবে, বিভিন্ন ব্যবস্থাপনার কারণে ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের কিছু না কিছু অসুবিধা হবে, ব্যক্তিগতভাবে কিছু না কিছু অসুবিধা দেখা দিতে পারে। কথা কথা আমি ভাবলাম যে এখানে এখন নামাজে যাব, যেটা প্রায় হয় বা সকলের যেটা সাধারণ একটা অভিযোগ থাকে আর কি, যেটা হলো নামাজের ব্যাপারে থাকে, মুহূর্তের মধ্যে ব্যারিকেড দিয়ে দেয়, আটকা পড়ে যায়, তখন নির্দিষ্ট জায়গায় যেতে পারে না, এই ধরনের ব্যবস্থাপনাগত অনেক ধরনের নিয়ম কানুন সেখানে হবে। আমার যুক্তিতে কোনোটাকে মনে হবে যে এটা বাহ্যিকভাবে এটা ঠিক না, এটা কেমন কাজ করলো, এখানে আটকা দিল, ওখানে জায়গা পড়ে আছে, এটা মাথা অনেক পেরেশানি সৃষ্টি করে। এবং প্রত্যেককেই কম বেশ আলোচনা বা সমালোচনা করতে শোনা যায়, এই বিষয়ে খুব সচেতন থাকা। আমরা এই বিষয়টা ওনাদের হাতে ছেড়ে দিই, আমরা হলাম জুয়ুফুর রহমান, আল্লাহর সম্মানিত মেহমান। সম্মানিত মেহমানের চরিত্র হলো, স্বভাব হলো, অভ্যাস হলো, তিনি মেজবানের কোনো দোষ ধরেন না। একজন সম্মানিত মেহমান যিনি, তিনি কখনো মেজবানের কোনো বিষয়কে দোষ হিসেবে দেখবে না, সেটাকে হয়তো কোনো ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতা অথবা আমার কল্যাণ আছে আমি বুঝছি না এই ধরনের কোনো ব্যাখ্যাই করবে। এই ধরনের কোনো পরিস্থিতির সামনে পড়লে আমরা কখনোই ওখানকার ব্যবস্থাপনা বা প্রশাসনের, প্রশাসকের বা অনেককে একেবারে শুরু থেকে রাষ্ট্রের শেষ পর্যন্ত সমালোচনা করতে শোনা যায়, এই কাজগুলো মেহরবানি করে করব না। আমি তো কিছু সেখানে হারাতে যাইনি, কিছু আনতে গিয়েছি, আমাকে খেয়াল রাখতে হবে আমি সেখানে কিছু হারাতে যাইনি, নষ্ট করতে যাইনি, কিছু আনতে গিয়েছি, আমি যেন আমার যেটা আনতে গিয়েছি সেটা যেন যথাযথভাবে নিয়ে আসতে পারি, সেই বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে। এমন কোনো কাজ যেন আমি না করি যেন আমি যা কামাই করেছি তার ব্যয় অংশ সেখানেই রেখে এসেছি বা পুরোটাই রেখে এসেছি, তাহলে আমার এই কষ্ট, এই মেহনত এটা বেকার গেল। চতুর্থ যে বিষয়টা সর্বশেষ বলছি সেটা হলো, এই সফরকে, এই হজের এই সফরকে আমি আমার জীবনের জন্য বিশাল এক পরিবর্তনকারী আমল হিসেবে গ্রহণ করে নিই, একথা আমি পণ করে নিই, প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই আমলের মাধ্যমে আমি আল্লাহর কাছে এটাই চাই। এবং এই কথাটাই আমি অন্তরে বারবার রাখি যে আমার জীবনের হজের আগের সময় আর হজের পর যেন সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়, হজের পরে যেন আমি একটা নতুন জীবন পাই, আল্লাহ প্রাপ্তির এক নতুন জীবন এবং নেশা যেন আমার মধ্যে এসে যায়। এই তামান্না এবং এই আশা নিয়েই আমি সফর যাত্রা শুরু করি। এবং আল্লাহ পাকের কাছে এই দোয়াটাই সবচেয়ে বেশি করি, যেন আমার ভবিষ্যৎ জীবনটা আল্লাহ পাকের পছন্দনীয় জীবন, পুরো জীবনটাই আল্লাহ পাকের কাছে পছন্দনীয় করতে পারি। সেই পরিবর্তনকারী সফর এটি, একটি সাধারণ সফর নয়, জীবন পরিবর্তনকারী সফর, এবং আমি আমার পরবর্তী জীবনকে আল্লাহর সন্তুষ্টি পথে পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। হযরত এসে গেছেন, এখন তিনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশ দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে কদর করার তৌফিক দান করেন।
السلام عليكم ورحمة الله وبركاته গতকালকে আসা হয়নি, আজকে নতুন এসেছেন এমন হাজি সাহেব যারা আছেন, আর হাত উঠান একটু আমরা দেখি। সবাই বই পেয়েছেন? আচ্ছা, যারা বই পাননি এমন যদি থাকেন যে হাজি সাহেব কিন্তু বই পাননি, তাহলে হাত উঠালে ওনা বই দিবে ইনশাল্লাহ। যারা এবছর হজে যাবেন তাদেরকে বই দেওয়া হচ্ছে। দরুদ শরীফ পড়ি আমরা। হ্যাঁ, কালকে সাউন্ড ভালো ছিল না, আজকে আজকে আবার সাউন্ড কালকে ভালো ছিল না, আজকে সাউন্ডটা ঠিক আছে কিনা এটা আবার ই করেন। হ্যাঁ, সাউন্ড আজকে ঠিক আছে আলহামদুলিল্লাহ, শুনেনি না? কালকে অনেক অসুবিধা। দরুদ শরীফ পড়ে মশাই, আল্লাহুম্মা সাল্লি আলা نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। আমাদের বড় সৌভাগ্য যে আল্লাহর ঘরের মেহমানান কেরামের সাথে আমরা একত্রিত হতে পেরেছি, এই মজলিসে আমরা একত্রিত হতে পেরেছি, হজের মাসলা নিয়ে আলোচনা করার তৌফিক হচ্ছে। বস্তুতপক্ষে একটা মাসালা, একটা হুকুমের উপরে আমল করা, একটা হুকুম প্রতিষ্ঠা করা, এটা দুনিয়াতে অনেক বড় কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে তোমরা যাদেরকে বের করে দিচ্ছ মক্কা থেকে, আল্লাহ তাআলা যদি তাদেরকে স্থায়ী করেন, বসবাস দান করেন, আকামুসসালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাযীনা ইমাক্কান্নাহুম, আল্লাহ তাআলা যদি তাদেরকে স্থায়ী করেন, বসবাসের তৌফিক দান করেন, আকামুসসালাতা, তাহলে তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত কায়েম করবে, যাকাত দিবে, ও আমারও বিল মারুফ ও নাহাও আনিল মুনকার, দুনিয়াতে সৎ কাজ প্রতিষ্ঠা করবে, অসৎ কাজ থেকে বাধা দান করবে। একজন একটা জাতির আল্লাহ তাআলা যখন এক জাতিকে বসবাস করার তৌফিক দান করেন, তখন তাদের উপরে এই ফরিজা হয়ে যায় যে তারা আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করবে। তো আল্লাহর ঘরের মেহমানদের থেকে আল্লাহ তাআলা চান কি? এটাই চান যে তারা এত বড় তৌফিক হয়েছে তো এর শুকরিয়া আদায় করবে এমনভাবে যেভাবে আল্লাহ তাআলা চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন, খুদু আন্নি মানাসিককুম, তোরা আমার থেকে, তোমাদের মানাসিক বলা হয় হজের আহকামকে, তো হজের আহকাম গ্রহণ করো। তো আপনাদের এই আসা বসা হজ তো বাকি আছে, আরও সামনে দেরি আছে, একটু বসা কষ্ট ক্লেশ, এটা ওই কথার উপরে আমল হলো যে খুদু আন্নি মানাসিককুম, তোমরা হজের আহকাম আমার থেকে গ্রহণ করো। তো আমরাও হজে যাব, এর প্রস্তুতি এবং হজের আহকাম শোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশ করেছেন যে হজ পালন করবে, তো হজের আহকাম গ্রহণ করো, হজের আহকাম শেখো, সে অনুযায়ী হজ করো। হজ এমনি হয়ে যায়, হজে কত মানুষ, কত হাজার হাজার মানুষ যায়, কয়জন মানুষ হজের প্রশিক্ষণ এভাবে নেয়, খুব কম মানুষই সেই প্রস্তুতিগুলো সময় পায় বা সেই বিষয়ে মনোযোগ দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা যে আলোচনা করেছি আমাদের বইয়ের 75 পৃষ্ঠা পর্যন্ত, গতকালকে এটা বলতে ভুলে গেছিলাম যে সবাই পড়ে আসেন, 75 পৃষ্ঠা পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে, আজকে আরও কিছু দূর হবে ইনশাআল্লাহ। আমি আশা রাখবো যে আপনাদের এই ট্রেনিংয়ের পাশাপাশি, প্রশিক্ষণের পাশাপাশি যদি আপনারা কিতাবটা পড়েন, বইটা পড়েন, তাহলে মাসলাগুলো একবারেই আপনাদের দিলের ভিতরে বসে যাবে, তখন যখন আমল করবেন মাসলাগুলো আপনার চোখের সামনে ভাসবে, আপনি অনেক মজা পাবেন। জেনে আমল করা আর না জেনে আমল করা এক বরাবর না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না বরাবর, বরাবর না, যে জেনে হজ করবে আর যে না জেনে হজ করবে, দুই হজ বরাবর না, পার্থক্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের সাথে, সহি ইলমের সাথে এবং জ্ঞানের সাথে, প্রজ্ঞার সাথে হজ আদায়ের তৌফিক দান করেন। গতকালকে যে কথাগুলো খুব সংক্ষিপ্তভাবে, গতকাল লম্বাভাবে বলা হয়েছিল, এগুলো খুব সংক্ষিপ্তভাবে দু একটা কথাকে আমরা আবার পুনরাবৃত্তি করছি। একটা হলো যে হজ অত্যন্ত সহজ, এর ভিতরে কোনো দোয়া ফরজ ওয়াজিব মুস্তাহাব পর্যায়ে নাই, বরং মুস্তাহাব পর্যায়ের অল্প কিছু দোয়া রয়েছে, দোয়া বেশি নাই। হজের মূল কাজগুলো হলো দেখা দেখি কাজ হতে থাকবে, কিন্তু আমার যদি একটু জানা থাকে যে কোনটা ফরজ কোনটা ওয়াজিব, তাহলে সেই গুরুত্বের সাথে সেইগুলোকে আদায় করা হয়। এমনি ওখানে ধারাবাহিকভাবে কাজগুলো হতে থাকে, পুরো জামাত একটা কাজ করছে, সুতরাং কাজগুলো থেকে অটো হতে থাকে। সুতরাং এটা একটা বিষয় যে আমার তো মনে থাকে না, আমার ফরজ মনে থাকে না, ওয়াজিব মনে থাকে না, একটার পর কোনটা কোনটার পর কোনটা, তো এইগুলো মনে রাখার দরকার নাই, এগুলো ওখানে যথাযথ জায়গা মতো হবে। শুধু মাসলা মাসাইলগুলোকে আপনি যদি খেয়াল রাখেন তাহলেই হলো, বইটাকে একবার দুবার তিনবার পড়ে ফেলবেন, ব্যাস একটু মার্ক করে রাখলেন যে সমস্ত জায়গাগুলো চিহ্নিত করে রাখলেন, বইটার শেষের দিকে চেকলিস্ট আছে একটা, এটা হলো মানে 216 নম্বর পৃষ্ঠায় একটা চেকলিস্ট আছে, 216 নম্বর পৃষ্ঠা আমরা খুলি দেখি সবাই, 216 নম্বর পৃষ্ঠা। এই চেকলিস্টটা প্রতিটি কাজ আমরা করব এখান থেকে, এবং মানে আমরা এগুলোকে টিক চিহ্ন দিব। হ্যাঁ, তাহলে মুস্তাহাবও ছুটবে না ইনশাআল্লাহ। সহজ হলো না? পুরো বইয়ের চেকলিস্টটা শেষে দেওয়া হয়েছে, 216 নম্বর পৃষ্ঠায়। এটা এই পৃষ্ঠার কাজগুলো দেশেই করতে হবে আপনাকে, আর এরপরে 217 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে একবারে এই 4-5টা পৃষ্ঠা আপনি চেকলিস্টগুলো আপনার কাছে আপনি রাখলেন, যে প্রতিটি কাজ করে আপনি একটা টিক চিহ্ন দিলেন, প্রতিটি কাজ করে একটা টিক চিহ্ন দিলেন, তাহলে আপনার কাজগুলো নখদর্পণে থাকলো, আপনার ছুটে যাবে না কোনো কাজ। ঠিক আছে? হ্যাঁ, তো গতকালকে যেটা বলছিলাম যে সেটা হলো যে হজ অত্যন্ত সহজ, কোনো দোয়া জরুরি না। এই তওয়াফের বিভিন্ন চক্করে দোয়া, সাফা মারোয়া কি দোয়া, অমুক তমুক ইত্যাদি, মিনা কি দোয়া, আরাফা কি দোয়া, দোয়াকে নিয়ে অনেকেই ব্যস্ত থাকেন এবং পেরেশান হয়ে যান। আসলে দোয়া হজের ভিতরে, হজের কোনো মাসনুন দোয়া নাই, ওয়াজে ফরজ পর্যায়ে নাই, হজের কোনো মাসনুন দোয়াও নাই। একটাই দোয়া আছে যে দোয়াটা আপনারা সবাই জানেন, সেটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়াটা এইভাবে পড়লে ভালো, 4টা ভাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লামা মনজুর নোমানি রহিমাল্লাহ তাআলা ওনার কিতাবের ভিতরে বলেছিলেন যে সৌভাগ্যবান হাজি সে যে বেশি বেশি তালবিয়া পড়ার তৌফিক হয়, এবং সে তালবিয়া যখন পড়ে তখন সে ভাবে যে ওই হাদিসের প্রতি খেয়াল রাখে, যে একজন আশেক যখন নাকি সে আল্লাহ তাআলার যে খুশির জন্য সে যখন এহরাম করে, আচ্ছা তালবিয়া পড়ে, তো তার সাথে পৃথিবীর আনাচাকানাচ থেকে যত তরুলতা যত পাথর আছে তার সাথে সাথে তালবিয়া পড়তে থাকে। এই জন্য যে এক আশেক, এক আল্লাহর ওলি, এক আল্লাহর বান্দা, সে তালবিয়া পড়তেছে, তো তার সাথে সাথে তারা তালবিয়া পড়তে থাকে। হ্যাঁ, এটা হাদিসের আছে। তো এই জন্য তালবিয়া বেশি বেশি পড়া চাই। তালবিয়ার ভিতরে ওই কোরাস করে পড়া, সবাই মিলে জোরে জোরে পড়া, এই ধরনের তালবিয়া এটা মাসনুন তরিকা নয়, কিন্তু দেখা যাচ্ছে যে এরকম ছাড়া তালবিয়া পড়া হয় কম। কিন্তু আসলে তালবিয়া কীভাবে পড়বে, প্রত্যেক অবস্থা এবং অবস্থানের পরিবর্তনে তালবিয়া। তালবিয়া কি? বসে আছি দাঁড়ালাম, তালবিয়া, দাঁড়ালাম, দাঁড়ানো থেকে বসেছি তো আবার তালবিয়া, এরকম সিটে বাসের উপর উঠলাম তো তালবিয়া, বাসে আল্লাহ আকবার বলে উঠে প্রথম তালবিয়া, সিটে বসলাম তো তালবিয়া, এইভাবে তালবিয়াটা প্রত্যেক অবস্থা এবং অবস্থানের পরিবর্তনেই তালবিয়া পড়াটা মাসনুন এবং মুস্তাহাব। তালবিয়ার ভিতরে, তালবিয়ার সাথে সাথে মাঝে মাঝে দুরূদ শরীফও পড়বে। হজ এবং ওমরার ভিতরে নিয়াতের সাথে একটা কথা যুক্ত করা হয়েছে, যেটা কোনো আমলের নিয়াতের সাথে যুক্ত করা হয়নি, সেটা হলো যে আল্লাহ কবুল করেন, সহজ করেন। এটা না পড়লেও কোনো নিয়াতে কোনো বেশ কম হবে না, নিয়াতে না কিন্তু আমলে বেশ কম হবে। আমলে হয়তো বা তার জন্য আল্লাহ তাআলার কাছে সহজের দোয়া চাইলে আল্লাহ তাআলা যে সহজ করবেন, এটা অনেক বড় লক্ষণীয় বিষয়। তাহলে এটা আমাদের, আপনাদের প্রতি একটা ওসিয়াত থাকবে যে আপনার হজটা কবুল হোক এবং সুন্দর হোক, তাই না? তাহলে এটার জন্য একটা জিনিস আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন সকল কাজের শুরুতে, আল্লাহ কবুল করেন, সহজ করেন। এহরামের পরপরই এই কথা বলা হলো যে আল্লাহ আমি আমি ওমরার এহরাম করছি, আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ওমরার এহরাম করছি, আপনি কবুল করুন, সহজ করুন। এই কবুল করুন, সহজ করুন, শুধু নিয়াতের সাথে না, বরং প্রত্যেক তওয়াফ করতে গেলাম আল্লাহ আমি ওমরার তওয়াফ করছি, আপনি কবুল করুন, সহজ করুন। আবার সাই করতে যাব, আল্লাহ আমি ওমরার সাই করছি, আপনি কবুল করুন, সহজ করুন। এই আমি আপনার জন্য, আমি আপনার জন্য ওমরার সাই করছি, আপনি কবুল করুন, সহজ করুন, সকল কাজ আল্লাহর জন্য। কিন্তু বান্দা যখন নাকি আবার মুখ দিয়ে যখন এটা বলে, আল্লাহ তাআলা এটা ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলেন যে না, এ তো আল্লাহর নিয়াত তো অন্তর্ভিত থাকে। কিন্তু যখন সে বললো যে আমি আল্লাহর জন্য করছি, ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলেন যে এ তো আল্লাহর জন্যই করছে। এই যে বললো, তো বলাটা তার নিয়াতের জায়গায় হয়ে যায় আর কি, নিয়াতের জন্য একটা দলিল হয়ে যায় যে সে তো মুখ থেকে বলে, মুখ দিয়ে বলেছে। নিয়াত তো অন্তরের বিষয়, সে কার জন্য করছে, আল্লাহর জন্য করছে। হ্যাঁ, কিন্তু যখন সে বলে মুখ দিয়ে, তো ফেরেশতারা তখন এটা লিপিবদ্ধ করে ফেলে যে সে তো আল্লাহর জন্য করছে বলে ব্যক্ত করেছে। তো এটা সহযোগী এবং সাহায্যকারী হয় নিয়াতের জন্য। এখন আমরা ওমরার ফরজ এবং ওয়াজিবগুলো আমরা আবার একটু দোহরিয়ে নিচ্ছি কালকের কথাগুলোকে। মাগরিবের পরে আমরা আবার দ্বিতীয় পর্বের আলোচনাতে পৌঁছে যাব। ওমরার প্রথম কাজটি, যারা তামাত্তু করবে তাদের প্রথম কাজ ওমরার এহরাম। ওমরার এহরামটা দেশের থেকে হয়। এখন ওমরার এহরাম, এটা এহরাম করব কোথায়, নিজ বাড়িতে না বিমানবন্দরে না হাজি ক্যাম্পে, সেটা আপনাদের টিম লিডারদের সাথে আলোচনা করে নেবেন। অনেক সময় টিম লিডাররা এই ব্যাপারে একটা ভিন্ন খেয়াল দেন, অনেকে শৃঙ্খলার জন্য বা সবাই বলতে পারবে কি না বা ইত্যাদির জন্য ওনারা সাধারণত নিজেদের কাছে নিয়ে, অর্থাৎ হাজি ক্যাম্পে নিয়ে তখন এগুলোকে করেন, এটাতে কোনো সমস্যা নাই। বাকি মুস্তাহাব এবং উত্তম আমল হলো একবার মিন দুয়াইরাতে আহলিহি, হাদিসের ভিতরে এসেছে যে নিজ পরিবার থেকে, নিজ ঘর থেকে এহরাম করে যাওয়া এটা উত্তম। যারা জানেন তাদের কোনো সমস্যা নাই, এটার সাথে টিম লিডারের সাথে কোনো মতানৈক্য হয় না, মতবিরোধও হয় না। হ্যাঁ, তো এটা যারা হাদিসের ওপর আমল করতে চান, এই বরকত ঘর থেকে শুরু করতে চান, যে করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি ফ্লাইট নিশ্চিত হোক, এরপরে ফ্লাইটের বিভিন্ন ধরনের শিডিউল বেশ কম হতে পারে বা ইয়ে হতে পারে, আমি ফ্লাইট নিশ্চিত হলে হাজি ক্যাম্প থেকে আমি এটা করব, তাতেও কোনো দোষ নেই। কিন্তু বিমানে চড়ে উঠে যাওয়ার পরেও এহরাম না করা এবং এহরাম বিলম্বিত করতে থাকা, আর ওই জেদ্দায় আসবে কখন, কখন অ্যানাউন্সমেন্ট হবে সেটার অপেক্ষা করতে থাকা, এটা বিপজ্জনক। এটা এমন হতে পারে ওই সময় ঘুমিয়ে রয়েছে, যে সময় অ্যানাউন্সমেন্ট হচ্ছে ওই সময় কী হচ্ছে, ঘুমিয়ে রয়েছেন, উনি মিকাত ত্যাগ করলেন এহরাম অবস্থা না। এরকম ঘটনা হয়েছে অনেকে, আগে থেকে প্রস্তুতি না থাকলে এহরাম করবেন মনে করেছিলেন যে মানে ইয়েতে অ্যানাউন্সমেন্ট যখন হবে তখন, কিন্তু এদিকে দেখা গেলো সে এহরামের কাপড়ই পরেনি। হ্যাঁ, তো এই জন্য নানা ধরনের ঝামেলা হয়, আমরা এগুলোর দিকে যাব না। অবশ্যই অবশ্যই বিমানে উঠবার আগেই এহরাম সম্পন্ন করে ফেলব, ঠিক আছে? এতটুকু সতর্কতার জন্য আমি বলছি। মানে এই বিমানে ওঠার পরেও করা যায়, কিন্তু এত বেশি একবারে কাছে গিয়ে বা এত বর্ডার লাইনে গিয়ে আমরা কেন এই সমস্ত কাজ, যেহেতু যাচ্ছি আমি এটার জন্য, আমার যখন ইমিগ্রেশন হয়ে গেছে তখন আমি এহরাম করে ফেলি। এহরামে, এহরাম কাকে বলে, এহরামের জন্য বেশি কিছু করতে হয় না। আগে তো আমরা কাপড় পরে ফেলবো, গোসল করে সুন্দর করে শরীরে আতর ব্যবহার করব, করে এরপরে এহরামের কাপড় পরে ফেলবো, দুই রাকাত নামাজ পড়ে নেব, সময় যদি মাকরু ওয়াক্ত না থাকে। দুই রাকাত নামাজের সাথে এহরামের নির্ভরশীল নয়, দুই রাকাত নামাজ যদি পড়া না যায় বা এমন সময় হলো যে সময়টা মাকরু সময়, তাহলে নামাজ ছাড়াও এহরাম করা যাবে। আগে নামাজ পড়ে নিয়েছেন দিয়ে বের হলেন বাসা থেকে, অথবা হাজি ক্যাম্প থেকে নামাজ পড়ে বের হলেন, হজের কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে বিমানে ওঠার আগ দিয়ে আপনি তালবিয়া পড়ে নিলেন, তালবিয়া পড়ে নিয়াত করে, তালবিয়া পড়ার নামই হলো এহরাম করা। এহরাম দুই জিনিসের সমন্বয়ে কি হয়, সম্পন্ন হয়। কয় জিনিসের সমন্বয়ে? দুই জিনিসের সমন্বয়ে, একটা হলো নিয়াত করা আর একটা হলো তালবিয়া পড়া। নিয়াত করা কি জিনিস, আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার এহরাম করছি। কিসের এহরাম? হ্যাঁ বলেন তাহলে আমার সাথে সাথে, আয় আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার এহরাম করছি। আপনি কবুল করুন, সহজ করুন। এরপরে তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওমরার নিয়াতে তালবিয়া পড়লেই এহরাম শুরু হয়ে গেল, স্টার্ট হয়ে গেল, এছাড়াও হবে না, তালবিয়া না পড়া পর্যন্ত হবে না। আর তালবিয়া নিয়াত করে তালবিয়া পড়লেই হয়ে গেল, আসলে নিয়াত করে তালবিয়া পড়া, যেমন আল্লাহু আকবার, নামাজ, নামাজের ভিতরে নিয়াত করে আল্লাহু আকবার বললেই তো সে নামাজের শুরু হয়ে গেল।
অনুরূপভাবে উমরার এহরাম করেন, হজের এহরাম করেন, নিয়াত করে তালবিয়া পড়লেই সে এহরাম কমপ্লিট হয়ে গেল, সে হজের কাজের ভিতরে ঢুকে গেল। যেমনিভাবে নামাজের ভিতরে সে অনুপ্রবেশ করেছে, হজের এহরামের ভিতরে সে অনুপ্রবেশ করলো কিভাবে, হ্যাঁ তো সেটা হলো নিয়াত করবে, এরপর তালবিয়া পড়বে, নিয়াত করবে এরপরে কি করবে, তালবিয়া পড়বে। হজের ভিতরে কোনো ধরনের এহরামের কাপড় ইত্যাদি, এটা পূর্ব শর্ত। এটা হলো কি যে হজের এহরাম করার পরে যেহেতু সেলাই করা কাপড় পরা যাবে না, এই জন্য আগেই পরতে হচ্ছে। কিন্তু এহরামের জন্য যেটা জরুরি সেটা দুইটা জিনিস, একটা নিয়াত করা, একটা কি তালবিয়া পড়া। তো এটা একটা ফরজ আদায় হয়ে গেল। আর একটা ফরজ হলো সেখানে পৌঁছে তওয়াফটা ফরজ, এটা ওমরার তওয়াফ, ওমরার তওয়াফ এটা কি ফরজ। তো তওয়াফ মানে হলো বাইতুল্লাহ শরীফকে বাম সাইডে রেখে হজরত আসওয়াদ থেকে শুরু হবে, বাম সাইডে রেখে সাতবার প্রদক্ষিণ করা, সাতবার চক্কর দেওয়ার নাম হলো একটা তওয়াফ। তওয়াফ হয় সাতবারের কমে হবে না, সাতবার প্রদক্ষিণ করতে হবে। আর শুরু সময় বিসমিল্লাহ বলে শুরু করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দোয়া নাই আর পর আবার এত দোয়া, মানে বিসমিল্লাহ বলা তো সবাই জানি আমরা, বিসমিল্লাহ সব কাজের শুরুতে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এটা বরকত, এটা কবুল হওয়ার জন্য, হ্যাঁ বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার। পাথরকে সেজদা করছি, পাথরকে সালাম করছি, তাহলে আসলে এতে পাথর পাথর ছেড়েই তো পড়ে ইসলাম তো পাথরের এগুলো শিরিক বলেছে, ইসলাম আবার এখন পাথরকে সেজদা করতে বলছে, পাথরকে চুমু দিতে বলছে, আসলে এটা আল্লাহু আকবার, আল্লাহর হুকুম, এটা আল্লাহ তাআলার বড়ত্বকে স্বীকার করা। বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে প্রথম কাজ হলো ইহরাম করা, দ্বিতীয় কাজ হলো তওয়াফ করা। তওয়াফ করা ফরজ, দুইটা ফরজ আদায় হয়ে গেল। তওয়াফের সময় কোনো তাড়াহুড়া করব না, ওখানে গিয়ে খানাপিনা করব, এরপরে আরাম করব, ঘুমাবো, এরপর কোনো এর মাঝখানে যদি কোনো নামাজে রক্ত হয়ে যায় মসজিদে হারামে গিয়ে নামাজ পড়তেও কোনো সমস্যা নাই। অনেকেই ভয় পায় বা এই মাসলা মাসাইলে বিভিন্ন মাসলা মাসাইলে দেখবেন যে ভুল মাসলা দিতেই থাকে মানুষে, কোনো ধরনের ইয়া ছাড়াই, মানে কোনো ভয় টয় করে না, এত মাসলা শোনা যায় হজের মৌসুমে যেটা হয়রান হয়ে যায়। তো বলে যে এইটার মানে তওয়াফের আগে মসজিদ হারামে যাওয়াই যাবে না, বিলকুল ভয় দেখায়। অথচ তওয়াফটা তো সে তার মূল আমল, এটা সে যখন শান্ত হবে, শরীরটা শক্তি ফিরে পাবে, যখন সে পরিপূর্ণভাবে নিশ্চিন্তভাবে থাকবে, পুরা নিরাপদ হবে, তখন গিয়ে তওয়াফ করবেন। তওয়াফটা লম্বা সময় ধরে যখন তওয়াফ করতে পারবেন তখন সে তওয়াফের জন্য সময় বেছে নেবে। অনেক সময় দেখা যায় খুব ভিড় বা দুপুরের সময়টা উপযোগী সময় না, তাহলে সে বিকালের দিকে নিবে অথবা রাত্রের দিকে নিবে, হ্যাঁ এই সময়টা অপেক্ষা করবে। তাহলে বিকালের দুই রাকাত দুইবার নামাজ আছে, আসর আছে, মাগরিব আছে, কোথায় পড়বে? আর এই সময় কোনো হাজি ভয়ে আর মসজিদে হারামে যায় না, যে না মসজিদে হারামে তওয়াফ করিনি, মসজিদে হারামে কেমনে যাব। কথা বুঝতে পেরেছেন? তওয়াফ না করলেও মসজিদে হারামে যেতে পারবেন, এমনকি বাইতুল্লাহ শরীফ দেখলেও কোনো সমস্যা নাই, দেখলেও কোনো সমস্যা নাই। অনেকে বলে বাইতুল্লাহ শরীফ দেখলে আর ফিরে আসতে পারবেন না, আপনাকে তওয়াফ করতেই হবে তখন। নানা ধরনের কথাবার্তা শুনতে বলতে শোনা যায়, হাদিস সাহেবরা বিভিন্ন ধরনের বিপদে পড়ে, তখন বাধ্য হয় ওই প্রস্তুতি না নিয়েই তওয়াফ করান, সেটা অনেক সময় কঠিন হয়ে যায়। আগে একটা প্রিপারেশন থাকে একটা, হ্যাঁ নিজেদের মানসিক প্রিপারেশন, শারীরিক প্রিপারেশন, এটা প্রিপারেশন নিয়ে যখন একটা কাজ করবে কাজটা সুন্দর হবে। আমরা যাচ্ছি এটার জন্য, আমাদের সমস্ত খরচ সমস্ত ইত্যাদি ইটি এই কাজটার জন্য, যে আমার তওয়াফটা যেন সুন্দর হয়। বাইতুল্লাহ শরীফ দেখে একবার তালবিয়াটা পড়ে ফেলার কথা বলা হয়েছিল, যে বাইতুল্লাহ শরীফ দেখে, কারণ আমরা লাভবাহিক বলতেছি তো বাইতুল্লাহ শরীফ পৌঁছার জন্যই, তো বাইতুল্লাহ শরীফ দেখে একবার দুবার এরকম পড়ে ফেলেন, যাতে করে আপনি এখানে হাজির হয়েছেন এবং হাজির হয়ে আপনি উপস্থিত হয়ে তালবিয়া পড়েছেন। এখানেও ভুল শোনা যায় যে বাইতুল্লাহ শরীফের ওখানে দেখলে আর তালবিয়া পড়া যাবে না, অথচ মাসলা হলো তওয়াফ শুরু করার পর থেকে তালবিয়া পড়া হবে না, তওয়াফ যখন শুরু হবে তখন থেকে তালবিয়া নাই, এর আগ পর্যন্ত তালবিয়া পড়া যাবে, মাতাফেও পড়া যাবে, মাতাফে নামার পরেও কি তালবিয়া পড়তে পারবে। মা বোনদের জন্য কোনো এহরামের ভিন্ন কোনো পোশাক নেই।
কয়টায় শুরু হবে দিবে, কয়টায় দিয়ে দিবে,
অনেকেই রোজা থাকেন, এই জন্য আমাদের মুহিব্বিন যারা এই আয়োজনগুলো করছেন ওনারা মানে এই মসজিদেরই মুসল্লি, এই আয়োজনগুলো আমাদের এখানে দিনই কার্যক্রমের আয়োজনগুলো ওনারা করেন, তাহলে আমাদের ওনারা আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা, কিন্তু কোনো আমাদের এখানে কোনো এজেন্সি নাই, কোনো 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 কোম্পানি নাই বা কোনো কিছু নাই যে যেটা আপনাদেরকে এইটা আমাদেরকে ইনভেস্ট করতেছে বা ই করছে, এরকম কিছু না, একবারই সাধারণ লেভেল থেকে মুসল্লিদের পক্ষ থেকে এই আয়োজনগুলো হয়ে থাকে। এখানে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরই এই ধরনের আয়োজনগুলো করে থাকি, একটা দিনই কার্যক্রম সম্পন্ন করার নিয়তেই, অন্য কোনো কিছু নাই এটার সাথে। আপনারা মেহরবানি করে আপনাদের নাস্তা গ্রহণ করবেন, অনেকেই রোজা থাকেন, ইফতারের জন্য এটা সহায়ক হবে ইনশাআল্লাহ। লম্বা সময় বসতে হবে, তো এশার পর এক ঘন্টা হবে, তো এই সময়টা পর্যন্ত অনেকে হয়তো ডায়াবেটিস থাকে বা ই থাকে, এই জন্য আমরা এই আয়োজনটা ছোট্ট একটা আয়োজন করেছি আর কি। তো এটা দিতে থাকো, আমরা দু একটা কথা বলি, দেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা দু একটা কথা এর মাঝখানে বলি। মা বোনদের জন্য এহরামের ভিন্ন কোনো পোশাক নেই। হাদিসের ভিতরে এসেছে যে নারীদের এহরাম তাদের চেহারায়, মানে এহরামের বিধিনিষেধ এসে যুক্ত হবে কোথায়, চেহারায়। অর্থাৎ চেহারার ভিতরে কোনো কাপড় স্পর্শ করে ঢেকে রাখা যাবে না। তাহলে নারীদের আবার পর্দাও করতে হবে, তাহলে পর্দাও করবে আবার চেহারার ভিতরে কাপড়ও লাগানো যাবে না। এই জন্য নেকাব বিশিষ্ট মানে ক্যাপ বিশিষ্ট নেকাব ব্যবহার করবেন। এই ক্ষেত্রে ওখানে দেখবেন লাখ লাখ নারী এরকম আছে যারা পর্দা করছে না, তো এগুলোকে দলিল বানানোর দরকার নাই। দলিল তো যেটা কোরআন হাদিস দলিল, ওখানে কোনো মানুষের কার্যক্রম এটা দলিল বলে বিবেচিত হবে না। বাকিটা আলোচনা মাগরিবের পরে শুরু হবে ইনশাআল্লাহ।